এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকুন
এশিয়ান রেডিও 90.8 FM।
এই ঘটনাটি উরুগের পিটার মাউন্ট নামক এক পাহাড়ের নিচে একটি সুড়ঙ্গ। এখানে প্রতি পূর্ণিমা রাতে নীল পোশাকের একটি মেয়েকে দেখা যায়। প্রতি পূর্ণিমা রাতে কখনো মিস হয় না। মানুষ বলে অনেক কাল আগে এই পাহাড়ের নিচে বাস করত থমসন ফ্যামিলি। সে ফ্যামিলির মেয়ে টিনাকে কে বা কারা একবার অপহরণ করে নিয়ে যায়। হয়তো মেয়েটিকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়, কারণ মেয়েটিকে এরপর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সে প্রায় 200 বছর আগের ঘটনা। টিনার তখন বয়স ছিল 19 বছর। মানুষের মুখে প্রচলিত যে টিনার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায় পাহাড়ের টানেলে খুঁজে ফেরে পরিচিতদের। অনেকে নাকি মাঝে মাঝে গভীর রাতে চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পায়। ভয়ে কেউ রাতের বেলা ওই পথ দিয়ে এখন আর চলাফেরা করে না। অভিশাপ ভূতের বাড়ি। স্পেনের ভেলসিয়ার একটি অঙ্গরাষ্ট্র হল এলসি। এখানে একটি পুরনো স্পেনিশ গির্জা আছে। গির্জার পাশে একটি পুরনো খ্রিস্টিয়ানদের কবরস্থান। শহরটিতে বর্তমানে মোট জনসংখ্যা প্রায় 230,000-এর মতো। শোনা যায় 1500 শতকে এক মহামারীতে এই শহরের প্রায় সকল মানুষ মারা যায়। বিংশ শতাব্দীতে এসে সবার ধারণা ছিল হয়তো কোনো মহামারী রোগের কারণে এমনটা ঘটে থাকতে পারে, কিন্তু মানুষের সেই ভুল ভেঙে যায় 2008 সালে। শহরটির পুরনো গির্জা থেকে ওই বছর একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরিটি ওই গির্জার প্রাক্তন পাদ্রির। তিনি নিজের ডায়েরিতে স্পষ্টভাবে ডাইনিদের কথা বলে গেছেন। শুধু তাই নয়, তিনি সরাসরি উল্লেখ করেছেন যে সেই সময়ে এক পরিবারের 4 সদস্যকে কালো বিদ্যার সাধকক্ষণ মনে করে আগুনে পুড়িয়ে মারা হয়। এরপর থেকে নাকি সন্ধ্যার পর মানুষ বাইরে বের হলে দেখত গ্রামটিতে তখনকার আমলে তা ছিল একটি বিরাট গ্রাম আবর্তন করে একটি আগুনের গোলা খুঁজছে। মানুষ সন্ধ্যার পর মূলত ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল, কিন্তু লাভ হল না। কি এক অচেনা রোগ ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে। রোগে আক্রান্তদের প্রথমে শরীরে লাল লাল ছোপ পড়ে যেত, এরপর সেই ছোপ থেকে বের হতো এক রকমের পোকা। অমানসিক যন্ত্রণা চিৎকার করত আক্রান্ত ব্যক্তিরা, কিন্তু কিছুতেই বাঁচানো যেত না তাদের। রোগটি ছোঁয়াচে বলে কেউ তাদের আশেপাশেও যেত না। পার্টি নিজের ডায়েরিতে স্বীকার করেছেন যে তিনিও ওই রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হয় এই রোগে তারও মৃত্যু হয়। এই পৃথিবীতে অজানা অসংজ্ঞায়িত অনেক ঘটনাই ঘটেছে এবং ঘটে চলছে, তার কতটুকুই বা আমরা জানি। আসসালামু আলাইকুম, কাহিনীটা আমার দাদার সাথে ঘটা। আমার দাদা মসজিদের ইমামতি করেন। আমার দাদা একদিন রাতে বাজার থেকে মাছ নিয়ে আসছিলেন। তার আসার পথে একটা বড় তেঁতুল গাছ পড়ে। তেঁতুল গাছটার তলা দিয়ে আসার সময় তিনি একটি কালো কুচকুচে বিড়াল দেখতে পায়। বিড়ালটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মিউ মিউ করে তার পথে বাধা হয়ে দাঁড়ায়। দাদা রেগে গিয়ে মারে এক লাথি। তারপর কিছুদূর যেতেই আবারও তিনি বিড়ালটিকে দেখতে পান। বিড়ালটি তখন রেগে চিৎকার করে বুড়ো মানুষে পরিণত হয়। চিৎকার করে মাছতে মাছতে বলে, দাদা নাসর বান্দা। সে বলে, মাছ দিব না, পারলে নিয়ে নে। তখন ভূতটি আমার দাদার গায়ে থুতু মারে। আমার দাদাও ভূতটির গায়ে পাল্টা থুতু মারে। তখন ভূতটি দাদার সাথে দস্তাদস্তি করে। দাদা ভূতটির সাথে না পেরে ইয়াসিন সূরা পড়তে শুরু করে। ভূতটি তখন অদৃশ্য হয়ে যায়। আমার দাদা জানে বেঁচে যায়, তবু দাদা মাছ ছাড়েনি। দাদার সারা শরীরের কাপড় ভূতের থুতু লেগে ভিজে যায়। মাছ নিয়ে তিনি বাড়ি ফিরে যায়। দাদা বাড়ি গিয়ে দাদুকে সব কাহিনী বলে। দাদু দাদাকে সাবান দিয়ে ভালোভাবে গোসল করায়। রাতে আলু ভর্তা দিয়ে ভাত দেয়, মাছ খেতে দেয়নি। দাদা এসব জিনিসকে ভয় পায় না, তিনি অনেকবার এগুলোর মোকাবেলা করেছেন। আমার কাছে অনেক গল্প আছে, আরেকদিন শেয়ার করব। ঘটনাটা আমার এক বড় ভাইয়ের জীবনে ঘটা। তার নাম রুবেল। তিনি বংশাল থাকে আজ থেকে 15 বছর আগে। একদিন তিনি বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি কিনে বাসায় গেল। বাসায় গিয়ে বিরিয়ানি খেতে লাগল। হঠাৎ তার গলায় কি যেন একটা আটকে গেল। তারপর রুবেল ভাই তার মাকে ব্যাপারটা বলে। রুবেল ভাইয়ের মা তাকে বলে, বাবা বমিকর ঠিক হয়ে যাবে। তার মার কথা মতো বমি করতে গিয়ে দেখে তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তার রক্ত পড়া দেখে তার মা তাকে হুজুরের কাছে নিয়ে যায়। তারপর হুজুরকে ব্যাপারটা খুলে বলে। বিরিয়ানি খাওয়ার পর তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তারপর হুজুর সুরা পরে রুবেল ভাইয়ের গালে হাত দিয়ে কি যেন একটা বের করল। সেটা বের করে হুজুরের পাশে আরেকজনের উপরে সেই জিনিসটাকে ভর করায়। তারপর সেই লোকটা কুকুরের মতো চার পা ছড়িয়ে বসল। তারপর হুজুর লোকটাকে জিজ্ঞাসা করল, তুই রুবেলকে ধরছিলি কেন? তারপর লোকটা নেকিয়ে নেকি বলে উঠল, রুবেল বিরিয়ানি কিনে খাইছে, আমারে দেয় নাই। আমারে না দিয়ে খাইছে তাই আমি তার মুখে ঢুকছিলাম, কিন্তু ওর ভিতরে কোরআনের আয়াত থাকার কারণে আমি ওর ভিতরে ঢুকতে পারলাম না। তখন রুবেল ভাই কোরআন মুখস্থ করা শুরু করছিল, আর বাহির হইতে পারছিলাম না, গলার ভেতরে আটকে গেছি। যদি তার ভেতরে আমি ঢুকে পড়তাম তাহলে আমি তারে খেয়ে ফেলতাম। কোরআনের আয়াতের কারণে সে বেঁচে গেল। তারপর হুজুর ভূতকে বলল, তুই কি যাবি না? ভূতে বলে, না, আমি রুবেলের ক্ষতি না করে যাব না, রুবেল আমাকে না দিয়ে বিরিয়ানি খাইছে। তারপর হুজুর সুরা পড়ে ভূ দিল, পানি দিল ভূতের শরীরে। তারপর ভূত বলে আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। তারপর সে চলে যায়। তবে চলে যাওয়ার আগে কথা দেয় সে রুবেল ভাইকে আর ধরবে না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। জানি না ঘটনাটি কতখানি সত্য, তবে সেই এলাকার সবাই বলে এটি সত্য ঘটনা। ঘটনাটি মেঘা ছাড়তলা নামক জায়গায় এক কৃষ্ণওয়ালার সাথে ঘটেছে, যার নাম ছিল শিরু। তিনি প্রায় সময় রিক্সা চালিয়ে রাত করে বাড়িতে ফেরেন। বলে রাখা ভালো যে মেঘা ছাড়তলা জায়গাটির নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে, অন্ধকার যেন লেগেই থাকে এই জায়গাটিতে। রিক্সওয়ালা শিরু একদিন রাত 11টার দিকে বাড়ি ফিরছিলেন। গান গাইতে গাইতে রিক্সা চালাচ্ছিলেন সে। মেঘা চারতলার কিছুটা কাছে আসতেই তিনি আগর জাতীয় সুগন্ধ পান, যা সাধারণত মানুষ মরলে লাশের পাশে ব্যবহার করা হয়। তিনি কিছুটা অবাক হয়ে রিক্সার স্পিড আরেকটু বাড়িয়ে দিলেন এবং মেঘা ঝাড়তলায় যেন অন্ধকার নেমে আসল, তিনি রিক্সা দাঁড় করিয়ে হারিকেনের আগুনের আলোটা আরো একটু বাড়িয়ে নিলেন। হঠাৎ কিছু গুনগুন শব্দ তার কানে আসতেই লক্ষ্য করে দেখল বেশ কিছু লোক একটি লাশ নিয়ে কোথাও যাচ্ছে। রিক্সাওয়ালা ভাবল হয়তো জানাজা পড়ানো হবে। তিনি মনে করলেন জানাজাটা পড়েই বাড়ি ফিরবেন। এটা ভেবেই তিনি লাশের পেছনে রওনা দিলেন এবং জানাজা শেষ করে তিনি নিজেকে মেঘা ঝাড়তলায় একা আবিষ্কার করলেন। তিনি অবাক হয়ে আরেকটু দূরে লক্ষ্য করতেই দেখলেন লাশটি কবরের পাশে নেওয়া হচ্ছে, সবাইকে একবার করে লাশ দেখানো হচ্ছে। শিরু রিক্সাওয়ালা উঁকি মেরে যা দেখলেন তা মোটেও দেখতে প্রস্তুত ছিলেন না তিনি। লাশটি ছিল তিনি নিজেই। এটা দেখে শিরু এক দৌড়ে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। পেছন থেকে তাকে অনেকে ডাকছিলেন। প্রথমে কেউ একজন তার বন্ধুর কণ্ঠে বলে, ওই শিরু, আমি তোর বন্ধু হাসিব, যাস না এদিকে আয়, আমি খুব বিপদে আছি। কিছু দূর যেদি তার ভাই এর কণ্ঠে ডাকে, শিরু আমি শুভ, আমাকে নিয়ে যা ভাই। শিরু কোনো সাড়া না দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কোন রকম বাড়িতে চলে আসে এবং কোনো গোসল না করেই মাছ দিয়ে ভাত খায়। ওই দিন রাতে তার বউকে ঘটনাটা খুলে বলে সে। তিনি তাকে গোসল করতে বলে কিন্তু সে তার প্রয়োজন মনে করেনি। পরের দিন সকালে জয়নগর জিলাবের ও মেঘা ঝাড়তলার এই বিখ্যাত রিক্সাওয়ালা শিরুকে মৃত বিছানায় পাওয়া যায়।
Asian Radio 90.8 FM
প্রিয় শ্রোতা শুনছেন ভৌতিক 90.8। এ পর্যায়ে আমাদের সাথে একজন লিসেনার রয়েছেন, তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। অবশ্যই তার আগে তার কাছ থেকে নামটা জেনে নেব, প্লিজ আপনি একটু নামটা বলবেন আপনার।
আমার নাম হচ্ছে তৌফিক হাসান লিমন।
জি, আপনি কোথায় পড়ছেন এবং কি করেন বা কোথায় থাকেন?
আমি এখন গভ তিতুমির কলেজে পড়তেছি আর থাকি মিরপুরেই থাকি। আর হচ্ছে এখন বর্তমানে আমি স্টুডেন্ট।
আপনি তিতুমীর কলেজে পড়ছেন, কোন ইয়ারে?
আমি অনার্স প্রথম বর্ষ।
প্রথম বর্ষে পড়ছেন কোন সাবজেক্ট?
বোটানিতে।
আচ্ছা, এনিওয়েজ আমরা আজকে বোটানি সাবজেক্টের স্টুডেন্ট পেয়েছি, যার কাছ থেকে শুনবো আমরা ভৌতিক কিছু ঘটনা অবশ্যই তার সাথে ঘটে যাওয়া কিংবা তার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া। আমরা তাহলে শুরু করি আপনার ঘটনা।
হ্যাঁ ডিয়ার লিসনার, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান রেডিওকে যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি যে এখন ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেটা হচ্ছে বরগুনা ডিস্ট্রিক্টে, আমার হোম ডিস্ট্রিক্টেই। তবে ঘটনাটি বলার আগে একটা কথা বলে নিই যে ঘটনাটি ঘটেছে যখন আমি 2012-13 এই দুই বছর আমি কমিউনিটি কৃষি রেডিও যখন নিউজ প্রেজেন্টার ছিলাম তখন আমার সাথে ওই স্টেশনে বসে ঘটেছিল। হ্যাঁ, ঘটনাটির স্পট হচ্ছে আমতলিতে। আমি অতটা ডিটেলস বলতে চাচ্ছি না কোন স্পট সম্বন্ধে, ঘটনায় চলে যাচ্ছি। সেদিন ছিল বর্ষাকাল। আমার উপর একটা দায়িত্ব পড়ে যে আজকে স্টেশনে আমার থাকতে হবে।
আচ্ছা, এটা কোন ইয়ারের ঘটনা?
এটা হচ্ছে জাস্ট 2013 এর ঘটনা।
আচ্ছা, ওকে, আজকে থেকে প্রায় দুই বছর, বা তার থেকে একটু বেশি,
দুই বছর হয়ে গেছে। তখন আমি ইন্টারে পড়তেছি, তখন ছিল বর্ষাকাল ছিল আর দিনটি ছিল বৃহস্পতিবার রাতে। আমাদের প্রোগ্রাম প্রডিউসার এন্ড কেয়ারটেকার তারা রাতে থাকতো স্টেশনে, আর কমিউনিটি রেডিওগুলো হয় কি রাত্র 9টার পর অফ থাকে, বিকাল 3টা থেকে রাত্র 9টা পর্যন্ত হয়। বাংলাদেশে যেরকম 14টা রেডিও তো আছে, তো বৃহস্পতিবার থাকাতে প্রোগ্রাম প্রডিউসার স্যার সে তার বাসায় চলে যায়, ফ্রাইডেতে থাকবে অ্যান্ড স্যাটারডেতে ফিরবে। তো আমার বাসা, আমার হোস্টেলটা ছিল, কলেজের হোস্টেলটা ছিল কাছাকাছি, যার কারণে আমাকে ওখানে থাকার জন্য ই করা হয়, ডাকা হয়। দেন আমি আসলাম রাত্রবেলা, তারপর 9টা সম্প্রচার বন্ধ হয়েছে, তারপর 10টার দিকে আমি আসলাম স্টেশনে। আসার পরে কেয়ারটেকার ঘুমিয়ে গেছে, আমি অফিস রুমে বসে বসে ল্যাপটপ চালাচ্ছি, নিউজ দেখতেছিলাম অ্যান্ড সময় টিভি দেখতেছিলাম। হঠাৎ করে দেখি ঘরের দিকে তাকিয়ে দেখি প্রায় 11:30-12টা বেজে গেছে। কখন সময়টা চলে গেছে জানি না, বাইরে খুব বৃষ্টি পড়তেছিল। হঠাৎ করে আমি বাইরে শুনতে পাই যে কোনো একটা মেয়ে কান্না করতেছে, আর এটা প্রচন্ড লাউডলি কান্না করতেছিল। তো আমি ফার্স্টে ফিল করো আর দেন আমি আর ওটা কর্ণপাত করি নাই, কারণ আমি কি ছোটবেলা থেকে একটু ভীত টাইপের ছিলাম। হ্যাঁ, ছোটবেলা থেকে যেটা বলে রাখি, যার কারণে আর এটাই হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যেখানে আমি খুব একা একটা সাহস করে কোথাও একটা এই দায়িত্ব নিচ্ছি কোনো কিছু ট্যাকেল দেওয়ার। তো দেন আবার আমি শুনতে পাই যে আসলে ওখানে আরো মেয়ের কান্নাটা একদমই কান্না করতেছে, খুব বেড়ে যাচ্ছে। তারপর আমি টর্চ লাইট হাতে নিয়ে দুইটা গেট খুলে সামনে গেলাম, কিন্তু বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তারপর
আপনি কি অফিস থেকে বের হয়েছেন?
না, অফিস থেকে বের হয়নি, আমি অফিস রুম থেকে বের হয়ে আমার অন এয়ার আর রেকর্ডিং রুমের মাছ দিয়ে যেতে হয়। আর যেখান থেকে চিৎকারটা আসতেছিল ওটা হচ্ছে আমাদের রেডিও স্টেশনের সামনে একটা পুরনো বিল্ডিং আছে যেটা শেওলা পড়া এখনো, ওটা ভাঙা হয় নাই।
আচ্ছা আচ্ছা।
আর ওখানে কোনো কাজও হয় না আর ওটা ভাঙেও না, কিসের কোর জন্য ভাঙে না জানি না।
টর্চ
নিয়ে বের হয়েছি, তারপরে লাইট ধরতেছি, বাট বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছিল না। তারপর আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম, দোতলায় উঠে তারপরে লাইট ধরলাম ওইটার জানালার দিকে, ওইটার তারপর জানালার দিকে লাইট ধরার কারণে কিছুই দেখা গেল না। আমি ভাবছি যে আসলে এটা মানে এমনি কিছু, আমি দেন ব্যাক করলাম, এসে আবার অফিস রুমে এসে সব লক করে এসে বসলাম। তো তারপরে হলো কি, কনক ভাই ঘটনাটা যদি এখানে থামত তাহলে কিন্তু ভালো হইতো, কিন্তু আমি হঠাৎ করে বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু বিজলি চমকাচ্ছিল, আমি আবার আইসা আমার নিউজ দেখতেছি, কোনো ভয় আমি তখন ফিল করি নাই আসলে, নিউজ দেখতেছি হঠাৎ করে বাইরে বিজলি চমকাচ্ছে, আলোতে দেখতে পাচ্ছি যে ওই বিল্ডিংটা থেকে কোনো একটা লোক, একটা মেয়েকে, না মেয়ে না কি তা বোঝা যাচ্ছে না, একটা মানুষ টেনে নিচ্ছে, হিস্ট্রি নিয়ে যাচ্ছে।
আচ্ছা, হিস্ট্রি নিয়ে যাচ্ছে, সে কি তার আবয়বটা কেমন ছিল?
আসলে এইটা বোঝা যাচ্ছিল যে টেনে নিচ্ছে সে মেল ছিল, কিন্তু যাকে টেনে নিচ্ছে সে ফিমেল না মেল এটা কিছুই বোঝা যাচ্ছিল না।
তো শব্দটা সেখান থেকে আসছিল।
হ্যাঁ, আর শব্দটা যে ঘরটা থেকে আসছিল সেই ঘরটা থেকে, ওটা বের করে নিচ্ছে। তারপরে আমি যদিও ভীত টাইপের কিন্তু কোন কিউরিওসিটির কাছে আমার ভীত তো কখনোই থামে না। তো আমি দেন করলাম কি, থাই গ্লাসটা খুললাম, খোলার পরে বাইরে তাকিয়ে দেখছি হ্যাঁ আসলেই নিয়ে যাচ্ছে কোন একটা লোক, কোন একটা, এবারও বোঝা যাচ্ছে না কি নিয়ে যাচ্ছে। তারপর আমি আবার টর্চ লাইটটা নিয়ে গেলাম, তারপরে আমি এবার আর একটা নতুন বুদ্ধি করলাম যে আমরা যখন লোকাল রিপোর্ট আনতে যাই তখন রেকর্ডার নিয়ে যাই সাথে, আমি ভাবলাম রেকর্ডারটা আমি নিয়ে যাবো। যদি যাই
তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার মনের ভুল কিনা বা রেকর্ড কিনা হয়তো বা ক্লিপটা রাখতে পারবেন আপনি।
আমি চিৎকারগুলো একটু রেকর্ড করতে চাচ্ছি।
আচ্ছা,
তারপরে দেন আমি করলাম, আমি একটা আমব্রেলা নিলাম, বৃষ্টি যেহেতু, তারপরে দুই তিনটা গেট খুললাম, দুই তিনটা গেট খুলে তারপরে আমি যাচ্ছি, একটা আমব্রেলা, একটা টর্চলাইট, একটা রেকর্ডার এটা হাতে নিয়ে যাচ্ছিলাম। তারপর দেখছি হ্যাঁ আসলে কেউ টেনে নিয়ে যাচ্ছে, আর আমার সামনে সামনে নিয়ে যাচ্ছিল সে। তো আমি গেটটা খুললাম, তারপর ছাতাটা ই করে রেকর্ডারটা অন করলাম, স্টার্ট বাটন টিপ দিয়ে তারপর আমি হাঁটতে শুরু করলাম। তো ওই যে লোকটা যাচ্ছিল তার পিছু পিছু আমিও যাচ্ছিলাম।
আচ্ছা, মানে যে টেনে নিয়ে যাচ্ছে
তার পিছু পিছু আমি যাচ্ছি, কিন্তু আমি লাইটটা ধরতেছি না। আমি ফিল করতেছি যে না আমি তার পিছনে পিছনে যাব এবং দেখব সে কোথায় যাচ্ছে, নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমার মধ্যে কোনো ভয় কাজ করতেছিল না। হ্যাঁ, যে আমি আসলে নতুন কিছু খোঁজার জন্য যাচ্ছি, এইটি আমার ভিতরে একটা কিউরিয়াসিটি ছিল। দেন আমি যাচ্ছি যাচ্ছি, এর ভিতরে একদম যে মেইন গেট যেটা রোডের সাথে, যেখান দিয়ে গাড়িগুলো ঘুরে, যেখানে আমাদের দারোয়ান থাকে, ওই পর্যন্ত গেলাম। গিয়ে হঠাৎ করে সেই লোকটা উধাও হয়ে গেল, দেখতেছি না। তারপর টর্চ লাইট আমি ধরলাম, কোথাও ই নেই। তারপর গেটের কাছে গিয়ে দেখলাম গেটটা তালা মারা, গেটের তালা ঝুলতেছে, অথচ আমি এইমাত্র দেখলাম যে একটা লোক একটা ই নিয়ে যাচ্ছে। জাস্ট তখন এটা না দেখে চারপাশে লাইট ধরে দেখলাম, এ আমার ভিতরে ভয় শুরু হয়ে গেল। তখন নর্মালি 12:15 কি 12:30 বাজে এই টাইমটা। তো তখন আমার ভিতরে ভয় শুরু হয়ে গেল, আর পাশেই সেই পুরনো বিল্ডিংটা, আর আমি ছাতা মুড়ে দেওয়া বৃষ্টির মধ্যে দাঁড়ানো, কিন্তু এখন আর কোনো সেই লোক দেখা যাচ্ছে না। তারপর আমি খুব দ্রুত ওখান থেকে চলে আসলাম, চলে আসার ফলে এসে গেট বন্ধ করলাম, গেট বন্ধ করে তারপরে এখন আর কোনো সব ল্যাপটপ অফ করলাম, তারপর টিভি অফ করলাম, দেন আমি ঘুমিয়ে পড়লাম। এবং যে কেয়ারটেকারের রুমটা ছিল, যে ওয়ান এয়ার রেকর্ডিং রুমের পাশেই একটা রুমে সে ঘুমাতো, তারপর তাকে আমি নক করা শুরু করলাম যে এরকম উঠুন, আমার তো এরকম ঘটনা, আর একটু আমি কি আপনার কাছে ঘুমাতে পারি, আমি এখানে ঘুমাতে পারবো না।
আচ্ছা আচ্ছা,
কিন্তু সে কোনো সাড়া দিল না। দেন আমি একা একা ঘুমিয়ে পড়লাম এসে। তারপরে পরেও চিৎকার শোনা গেছে মেয়েটা ওই রুম থেকে, কিন্তু আমি আর উঠলাম না। তারপরে পরের দিন সকাল হলো, দেন আমি তাকে বললাম, এবং সে তারপর আমাকে যা বলল যে ওইটার পাশেই আবার সেভ দ্য চিলড্রেন ছিল, একটা গোডাউন ছিল যেখানে স্কুলের বাচ্চাদের বিস্কুট রাখা হতো।
হ্যাঁ,
ওইখান থেকে ওইখানের যে কেয়ারটেকার ছিল সে, এবং আমাদের কৃষি রেডিওর যে কেয়ারটেকার, এই দুজনের দুই কেয়ারটেকার মুখে শোনা যে প্রায় 25 or 30 years আগে এখানে যারা থাকতো, এখানে এক লোক থাকতো, তার একটা মেয়ে ছিল, মেয়েটার খুব সদ্য বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহ হওয়ার পরে, তারপরে নর্মালি এক বছর পরে তার স্বামী জানতে পারে যে ওই মেয়েটার সাথে নাকি অন্য একটা ছেলের সম্পর্ক ছিল, যার কারণে কোনো একদিন এরকম প্রায় তাদের ঝগড়া লাগতো শ্বশুর বাড়িতে এসে। কোনো একদিন করলো কি, তারা যখন চলে গেল, মানে তার বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি নেই, তখন ওই ছেলে মানে শ্বশুর বাড়িতে এসে ওই মেয়ে আর ছেলেই ছিল, তখন তাকে প্রচন্ড পিটিয়েছিল, পিটানোর ফলে এক পর্যায়ে সে মারা গিয়েছিল। আর তাকে নাকি মারা যাওয়ার ফলে তাকে নিয়ে নাকি একটা নর্দমায় ফেলে তারপর সেই স্বামীটা পালিয়ে গিয়েছিল। আর যে সিনটা আমি দেখেছিলাম যে টেনে নিয়ে যাচ্ছে, আর এই সিনটা নাকি তারা অনেকবার দেখেছে কিন্তু কারো কাছে বলে না।
এটা বিষয়টা অনেকটা এরকম যে নর্দমায় তাকে টেনে ফেলে দিচ্ছে, এই একই সিন হয়তো বা আপনি দেখেছেন আশেপাশে,
আমি থিংক করলাম যে এই সিন সম্ভবত আমি দেখেছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটা জাস্ট একদম আমার চোখের সামনে ঘটনা।
আচ্ছা, এটা কি গতানুগতিক এখনো ঘটে কারোর সাথে?
এখনো ঘটে কিনা জানি না, তবে ওই বিল্ডিংটা এখন আছে আর ওই বিল্ডিংটা এখন অনেক ভৌতিক।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এমন চমৎকার একটা স্টুডিওতে এসে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই সবসময় থাকবেন 90.8 FM এ। আর কিছু কি বলতে চান আপনি?
অবশ্যই 90.8 অবশ্যই থাকবো। তো আমি আরো একটা ঘটনা শেয়ার করতে চাই কাইন্ডলি,
যে একটু শর্টলি বলতে হবে, আমাদের সময়টা একটু কম।
এই ঘটনাটা আমার সাথে ঘটনা, ঘটনাটা হচ্ছে আমার নানিয়াপুর কাছে শোনা, নানিয়াপুর মিন্স নানি, আমি নানিয়াপু করে ডাকি, তার কাছে শোনা। আর নানিয়াপুর বাড়িটা হচ্ছে পায়রা নদীর তীরে, হ্যাঁ, গাবতলি জাঙ্গালি ওইদিকে বরগুনা সদরে। ওখানে একটা জেলেদের নিয়ে ঘটনা, আর ওখানে ম্যাক্সিমাম মানে এলাকার ম্যাক্সিমাম মানুষ ফার্মার অ্যান্ড ফিশারম্যান, এছাড়া কোনো অকুপেশন নেই,
জেলে পাড়া এবং কৃষি পাড়া,
হ্যাঁ এই ধরনের। তো এইটা ঘটেছে একটা জেলের সাথে, এটা নানিয়াপু বলছে আমার কাছে। নানিয়াপুর বাড়ির পাশে একজন জেলে থাকে, হতো। আসলে ঘটনাটা হচ্ছে এই টাইপের যে জেলেরা মানে বেশিরভাগ মাস পায় যে এই টাইমে যে সূর্য ওঠার আগে আজান দেয়, যখন সকালবেলার যে আজানটা দেয় ফজরের আজান, এর আগাগ মুহূর্তে যখন নদীতে জোয়ার আসে এই টাইমটা নাকি ইলিশ মাছ খুব বেশি পাওয়া যায়,
বেশি পাওয়া যায় জি,
এইরকম নাকি। তো ওই টাইমটা অনেক জেলেরা ভিড় জমাতো, মানে তারা কে আগে গিয়ে জালটা ফেলতে পারে তার ইসে বেশি মাছ, এরকম মানে একটাই। তো এরকম এজেজিয়াল ওই লোকটাও কি করলো, প্রতিটা নৌকায় দুইজন কি তিনজন এরকম ম্যাক্সিমাম লোক থাকে, তো ওই লোকটা ছিল বৃদ্ধ টাইপের। হ্যাঁ, সে দাঁড় বাইতে পারতো না, দাঁড় মিন্স হচ্ছে যেটা পিছনে বসে বাওয়া হয় না সামনে, আমি জানি না ভালো করে। তারপরে কি একটা লোক তার সাথে শেয়ারে করত, সেই লোকটা প্রতিদিন তাকে ওই টাইমে ডেকে নিত বাড়ি থেকে, তো আজকেও ঠিক সেই টাইমে তাকে ডাকতে আসলো। জেলে মানুষ তো ঘরের দেয়াল ঘড়ি নাই, সে দেখতে পেল না আসলে কয়টা বাজে, তো এজাজল তাদের ঘুম ভেঙে যেত যে এই টাইমটা তাদের এখন যেতে হবে,
একটা অনুমান করে
তারা জেগে যেত। তারপরে কি করলো, তারপরে সেই লোকটা ডাক দিল, সে ঝটপট করে উঠে তারপরে রওনা দিল, তারপরে জাল নৌকায় দিয়ে তারপর তারা একটা খাল পেরিয়ে নদীতে পড়তে হয় তারা যাওয়া শুরু করলো। কিন্তু ওই লোকটা দাঁড় বাইতেছে, দাঁড় বাড়ার ফলে সে দেখতেছে এবার প্রচন্ড মানে খুব ফুল স্পিডে যাচ্ছে, এতটা স্পিড ওই লোকটা কখনোই করে
হবার কথা না,
কথা না। কিন্তু ওই বৃদ্ধ লোকটা মানে কেয়ার করতেছে যে আসলে ফুল স্পিডে যাচ্ছে, তো সে বলতেছে তাও তো ভালোই ফুল স্পিডে যাচ্ছে, আমরা আজকে মনে হয় আগে দিতে
পারবো,
মাছটাও বেশি পাবো। তো যাচ্ছে যাচ্ছে একদম যেখানে মোহনা, যেখান থেকে তারা মানে জালটা ফেলবে ফার্স্ট টাইম, যেখানে ফেলবে তো সেখানে গিয়ে তারপর জাল ফেলা শুরু করলো, তাও দেখলো যে ওই যে তার পার্টনার সে খুব দ্রুত জাল ফেলতেছে, জাল ফেলতে 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 একদম অপর মুহূর্তে চলে গেছে, এবং তারা জাল ফেলার পর খানিকক্ষণ বসে থাকতে হয়, তারা বসে আছে, তখন খেয়াল করলো যে ওই লোকটার মানে যে পায়ের গোড়ালি নেই, যে পার্টনার তার পায়ের গোড়ালি নেই। তো ফার্স্ট টাইম সে কিছুই বলল না, গোড়ালি নেই, তারপর সে করলো কি, তারপর জাল টানা শুরু করলো, জাল টানা শুরু করার পরে যখন দেখতেছে এখন প্রচন্ড মাছ, এত মাছ জালে ই করার কোন ই না, কোনো দিন সে পায় নাই, অস্বাভাবিক ছিল। তারপরে সে যখন মাছ একদম প্রায় শেষ, তখন অর্ধেক জাল টানতে তাদের নৌকা ভরে যাওয়ার পালা মাছে, এত মাছ। তারপর সে আর একটা ফিল করলো যে ওই লোকটা ঘর মোটকে ওই পেশে নিয়েও সে মাছ উঠাচ্ছে,
সেখানে
মুখ করতে পারতেছে। তারপরে হঠাৎ করে সে একটা এটা দেখে চিৎকার দিয়ে ওঠে, এমন চিৎকার দেয়, চিৎকার দিয়ে তারপরে সে বেহুশ হয়ে পড়ে, আর পাশে যে নৌকো ছিল তারা তার চিৎকার শুনে আয়সা দেখে সে বেহুশ অবস্থায় আছে, এবং তার নৌকায় কোনো পার্টনার নেই, আদৌ কোনো পার্টনার নেই।
আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি, যে মাছগুলো উঠেছিল সেরকম কোনো মাছ,
সেরকম কোনো মাছও নেই,
এটা পুরোটাই তার একটা ধোকা ছিল,
পুরোটাই ধোকা ছিল। আর এটা যখন সে বোঝার পরে চিৎকারটা না দিলে হয়তো আরো কোনো ভৌতিক ঘটনা ঘটেছে,
হয়তো
বা তার জীবনের সাথে ঘটতে পারত।
একদম একদম, এরকম মাছ নিয়ে আমরা অনেক ঘটনাই জানতাম আমরা ব্যক্তিগত ভাবে, আমাদের নানা চাচাদের কাছ থেকে, মামাদের কাছ থেকে শুনেছি, এবং এ ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে। ইনফ্যাক্ট কিছুদিন আগেও হয়তো বা জেলে পাড়ায় গেলেও হয়তো বা তাদের কাছ থেকে এরকম হাজার হাজার কোনো ঘটনা শোনা যাবে। থ্যাংক ইউ সো মাচ এসে আমাদেরকে।
Asian Radio 90.8 FM দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে, অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বীর অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না, শেষ অবধি হল কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে, নিচু কেরানির মাইনে হয় সোয়াশো থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হল। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি। দর্শনশাস্ত্রে সে এমএ পাস করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্ম সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে এসে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে লাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। ব্যাস, বাস থেকে নেমে মাইল খানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির, মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোড় করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন,
কি চাই গুরু? গুরু মেলা তো সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে, তৈরি হ।
দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে?
বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি, সন্ধ্যার পর কোন মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি, ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না।
দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হল। প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকে ওষুধও দেন। ঔষধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আধ পোড়া কাঠি।
এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি।
বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে লাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন একথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে।
কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না, প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন
জয়স্তু।
দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না, রাত ১২টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন,
তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে একবার আয়না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি।
এ তো আমার সৌভাগ্য।
সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি, সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি।
একটা রাত তো।
তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস।
কি আনতে হবে বলুন।
তুই আর কি আনবি, তিন বোতল দেশি মদ আনবি, কারণ তাতেই হবে।
কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে, তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন।
মা কালী, মদ খাই মা কালী বলে।
দুর্গা বিনোদ সেদিন খুশি হল, কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এল। তখন ঘরে ঘরে আলো চলছে, কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন,
এনেছিস দে।
বোতল তিনটি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন, বললেন,
দু ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকব।
মাদুর পাতা ছিল, দুর্গা বিনোদ সেই মাদুরের উপর উঠে বসল। ক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়, কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল, এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বেরিয়ে রইল, তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে, অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে, কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য, ঝি ঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম,
এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল, সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে,
আয় উঠে আয়, এবার মায়ের আরতি হবে।
ধড়মড় করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপধোনায় অন্ধকার, ছোট প্রতিমাটি ধোয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন,
তুই দরজার বাইরে বস।
দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা
ও
বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন, মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টা খানেক এইভাবে পূজা করার পর হাত দিয়ে উঠলেন, তারপর পঞ্চ প্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোই ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগল। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর পড়ে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়, শাক বাজিয়ে কালীবাবা বসলেন, মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাত দিলেন, তারপর বললেন,
প্রণাম কর, প্রসাদ নে।
দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন,
খাও।
লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাড়ে আবার মদ ঠাললেন, তাকে বললেন,
ধরো, ওকে দাও।
লোকটি ভাড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। কালীবাবা বললেন,
ভয় পাস নে, খা, মায়ের প্রসাদ খা।
দুর্গা বিনোদ তাকিয়ে দেখল, হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকাল, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল।
না না
বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে এসে ছুটল, সোজা পথ দিয়ে এসে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হল সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল।
Asian Radio 90.8 FM